ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে জহুরুল আলম,
বাংলাদেশের পাহাড়ি ধসে একজন নিহত এবং অপর ৪ জন নিখোঁজ হয়েছেন,
মতিউর রহমান চৌধুরী, পরমাশিস ঘোষ রায়,
ভারতে দলিত ও গরিব মানুষের উপর হামলা বাড়ছে, দেশের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায় এড়াতে পারে না।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শাহাদাত হোসেন সবুজ। আফগানিস্তানের মধ্যাঞ্চলে প্রচণ্ড লড়াই চলছে, যে জায়গাগুলোতে তালেবানরা দুটি প্রধান জেলা সদর দখল করেছে এবং তারা সরকারি চৌকি এবং এর আশেপাশে হামলা চালাচ্ছে। আফগান এবং তালেবান মুখপাত্রদের কাছ থেকে জানা গেছে, জঙ্গিরা সীমান্ত শহর কোহিস্তানের নিয়ন্ত্রণে নেবার পর রবিবারে ঘোর প্রদেশের টাওরা জেলায় প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘোর প্রদেশের গভর্নর নাসির খাজে ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, হাজার হাজার তালেবান যোদ্ধারা তেরোয়ারের উপর আক্রমণের আগে আফগান বাহিনীর প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ে। ফারিয়ারে এক সরকারি মুখপাত্র ভয়েস অব আমেরিকাকে জানান, প্রায় ৭০০ তালেবান জঙ্গিরা কোহিসান আক্রমণ করে এবং দ্রুত পুলিশ সদর দপ্তর সহ জেলাটির গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ন্ত্রণে নেয়। তবে এ সমস্ত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং আফগান কর্মকর্তারা হতাহতের কোনো সঠিক সংখ্যা জানাননি, কারণ এখনও সংঘর্ষ সেখানে চলছে। এ নিয়ে বিশ্ব সংবাদের পর রয়েছে একটি বিশেষ রিপোর্ট। সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ছড়িয়ে পড়া ব্যাপক নিষ্ঠুরতম লড়াইয়ের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠক ডেকেছে। রোববার ইসরায়েল কমপক্ষে ২৫ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে, যাদের মধ্যে হামাস জঙ্গি গোষ্ঠীর সদস্য আছে বলে তারা মনে করছে, যার কদিন আগে সংঘর্ষে অংশ নিয়েছিল। শনিবার দিনের শেষ ভাগে মুসলমানদের পবিত্র স্থান হারাম আল শরীফে প্রবেশে বাধা দেবার পর এর বাইরে নামাজ পড়েন মুসলমানরা, এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই স্থানটি ইহুদিদের জন্য পবিত্র স্থান, যাকে তারা টেম্পল মাউন্ট বলে। হারাম আল শরীফে প্রবেশের পথে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। ইসরায়েলি সামরিক প্রধান, যিনি ফিলিস্তিনের বেসামরিক মানুষের নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন, তিনি বলেছেন, দুই ইসরায়েলি পুলিশ নিহত হবার পর যে নিরাপত্তা গেট বসানো হয়েছে তার বিকল্প নিয়ে আলোচনা করতে তারা রাজি আছে। মেজর জেনারেল ইয়ব মোর্চাই আরও বলেন, আমরা শুধুমাত্র নিশ্চিত করতে চাই যে আরও কেউ যেন এ ধরনের অস্ত্র নিয়ে এখানে ঢুকে কোনো ধরনের আক্রমণ চালাতে না পারে। রবিবার জেরুজালেমের ইসলামিক ইনস্টিটিউশন এক বিবৃতিতে বলেছে, তারা সব ধরনের দখলদারিত্ব এবং ইলেকট্রনিক গেট স্থাপন প্রত্যাখ্যান করছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছে, তারা পশ্চিম তীর থেকে এক ফিলিস্তিনিকে আটক করেছে, যে এক ইহুদির বাড়িতে ঢুকে ৩ জনকে হত্যা করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি পরিবারের উপর হামলার নিন্দা জানিয়েছেন। অন্যদিকে শুক্রবার ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, যিনি তিনি পবিত্র স্থান থেকে মেটাল ডিটেক্টর না সরানো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত রাখবেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের পুলিশ জানিয়েছে, ওয়ালমার্টের পার্কিং লটে থাকা একটি ট্রাক্টর ট্রলারের পেছনে ৮ জনের মৃতদেহ পাওয়া গেছে। স্যান অ্যান্টনিও দমকল বিভাগের প্রধান চার্লস হুড বলেছেন, শিশুসহ কমপক্ষে ২৮ জনকে ওই ট্রাকের পেছন থেকে বের করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন প্রচণ্ড গরমে থাকার কারণে সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। চার্লস হুড সিএনএনকে আরও জানিয়েছেন, বেঁচে যাওয়া কয়েকজনের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যান অ্যান্টনিও এলাকায় প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে, এ কারণে আরেকটি রাত পার হলে হয়তো আর কাউকেই জীবিত পাওয়া যেত না। ওই ট্রাকটিকে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকলেও তা কাজ করছিল না। পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকসন এই ঘটনাটিকে মানব পাচার সংশ্লিষ্ট মনে করছেন। তিনি পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে, স্যান অ্যান্টনিও মেক্সিকোর একটি সীমান্ত শহর থেকে বেশ কাছেই অবস্থিত। ভেনিজুয়েলার বিরোধী দল এই সপ্তাহে ২ দিনের ধর্মঘট ডেকেছে। নতুন কংগ্রেসের জন্য জুলাইয়ের ৩০ তারিখ বিতর্কিত নির্বাচন বাতিল করার দাবিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ সৃষ্টি এই ধর্মঘটের উদ্দেশ্য। গত শনিবার বিক্ষোভকারীরা দেশটির সুপ্রিম কোর্ট অভিযোগে পদযাত্রায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নতুন করে সংবিধান লেখার পরিকল্পনার বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে। চলতি মাসে সরকার বিরোধী বিক্ষোভে ১০০রও বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছ থেকে রোববার দুপুরে র্যাব তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
র্যাবের মিডিয়া শাখার তরফে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানায় গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যরা হলো শোয়েব শেখ এবং রফিকুল ইসলাম। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, চারটি গুলি, কিছু দেশীয় অস্ত্র এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জেএমবির বেশ কিছু সদস্য গ্রেপ্তার হওয়ায় এবং কঠোর গোয়েন্দা নজরদারির ফলে তাদের নাশকতামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে শোয়েব শেখের নেতৃত্বে তারা একত্রিত হওয়ার চেষ্টা চালাচ্ছিল বলে র্যাব জানিয়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি পানিপথ তৈরি করার ব্যাপারে দুই দেশ একমত হয়েছে। করস্রোতা ব্রহ্মপুত্র নদ ব্যবহার করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে, এ বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বান্দরবান পার্বত্য জেলায় পাহাড়ি ধসে শেষ খবর পাওয়া পর্যন্ত একজন নিহত এবং অপর চারজন নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বর্ষণের কারণে বান্দরবান জেলা শহর থেকে রামু যাওয়ার রাস্তা তানিয়াপাড়া এলাকায় রোববার দুপুরে পার্শ্ববর্তী পাহাড় ধসের ধসে পড়লে 10-11 জন পথচারী মাটি চাপা পড়েন। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা একজনের মৃতদেহ এবং 6 জনকে জীবিত উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন, এখনো পথচারীদের 4 জন নিখোঁজ রয়েছেন। নিহত, নিখোঁজ এবং আহতদের মধ্যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী এবং উপজাতি পরিবারের সদস্যরা রয়েছেন। নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উল্লেখ্য, গত জুন মাসে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পাহাড় ধসের ঘটনায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 5টি জেলায় অন্তত 150 লোক প্রাণ হারান। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের সংবাদপত্র মালিক সমিতি, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব মত প্রকাশের ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তরায় সৃষ্টি করে এমন কোন আইন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন, ঢাকা থেকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ভারতে দলিত গরিব মানুষের উপর হামলা বাড়ছে। রাজ্যগুলির মতোই কেন্দ্রীয় সরকারও এই ঘটনার দায় এড়াতে পারে না, এমনই মন্তব্য করলেন মার্টিন লুথার কিংয়ের পুত্র মার্টিন লুথার কিং তৃতীয়। এ বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ব্যাঙ্গালোরের বিআর আম্বেদকর ইন্টারন্যাশনাল কোয়েস্ট ফর ইকুইটি 2017 শীর্ষক সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। তার মতে এই হামলা ঠেকানোর জন্য প্রধানমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত। 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বেড়েছে। বিভিন্ন রাজ্যে একের পর এক নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। দেশের বিভিন্ন প্রান্তে গোরক্ষকদের তাণ্ডব গণপিটুনির মতো ঘটনার পরেও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কমেনি। এ প্রসঙ্গে মার্টিন লুথার কিং তৃতীয় বলেছেন, আমার মনে হয় মানুষ কি চাইছেন সেটাই আসল এবং সবচেয়ে বড় প্রশ্ন। গত নির্বাচনে মানুষ নরেন্দ্র মোদী প্রশাসনকে বেছে নিয়েছিলেন। আমি জানি না আগামী নির্বাচনে ভারতের মানুষ ফের নরেন্দ্র মোদীকে জেতাবেন কিনা। যদি তারা নরেন্দ্র মোদীকে তার ক্ষমতা দেখতে না চান তাহলে তাদের বিরোধিতা করা উচিত। দলিত ও গরিবদের উপর অত্যাচার বন্ধ করতে হলে ভারতকে এখনো অনেক দূর যেতে হবে। মার্টিন লুথার কিং এর পুত্রের মতে ভারতের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রেরও ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে। 2015 সাল পর্যন্ত পরিস্থিতি অন্যরকম ছিল, কিন্তু 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করার পর থেকেই হেট ক্রাইম শুরু হয়। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর এই ঘটনা বেড়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসকরা গরিবদের পাশে দাঁড়াচ্ছেন না, তারা আইনের শাসন বজায় রাখার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে তার অভিমত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। বিশ্ব সংবাদী হয়তো শুনেছেন, তুমুল লড়াই চলছে আফগানিস্তানের মধ্যাঞ্চলে। তালেবান দল জোর পদক্ষেপে এগিয়ে চলেছে ঘোর অঞ্চলের দিকে এবং ফারিয়াব প্রদেশ মানে। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আয়াজ গুল ইসলামাবাদ থেকে। রিপোর্টের বিস্তারিত বিবরণ পড়ে শোনাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
ধুন্ধুমার লড়াই চলছে আফগানিস্তানের মধ্যাঞ্চলে। সরকারি কর্মকর্তারা বলছেন, ইসলামপন্থী তালেবানরা সেখানে গুরুত্বপূর্ণ দুটি জেলা সদর কব্জা করে নিয়েছে এবং আশপাশের সরকারি চৌকিগুলো অবস্থান সমূহের ওপর জোরে সোরে আঘাত হানছে তারা। দুর্বৃত্তরা আজ রবিবার ভোরে ঘোর প্রদেশের তেওয়ারা অঞ্চলে প্রচণ্ড শক্তিতে অভিযান চালিয়েছে। এর আগে তারা পার্শ্ববর্তী উত্তরাঞ্চলের ফারিয়াব প্রদেশের সীমান্ত সংলগ্ন কোহিস্তান জেলা দখল করে নেয় বলে জানা গিয়েছে আফগান সূত্রে, এবং তালেবান দলের পক্ষেও সরকারি সূত্রে বলা হয়েছে ওই একই কথা। ঘোর প্রদেশের গভর্নর নাসির খাজে ভয়েস অফ আমেরিকাকে জানান যে তেয়ারায় কাক ভোরের হামলা অভিযানে যোগ দেয় তালেবান পক্ষের হাজার হাজার লড়াকু, এবং পরাস্ত হবার আগে সরকারি বাহিনী প্রচণ্ড শক্তিতে প্রতিরোধ গড়ে তোলে। ফারিয়াবে জনৈক সরকারি মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানান, প্রায় 700 মতো তালেবান দুর্বৃত্ত কোহিস্তানের ওপর রাত ভোরের ওই হামলা অভিযানে অংশ নেয় এবং কাল বিলম্ব না করেই পুলিশ সদর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তারা কব্জা করে নেয় এবং তামাম এলাকা জুড়ে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করে নেয়। আব্দুল করিম ইউরেশ বলেন, লেলাশ নামে পরিচিত একটি এলাকায় প্রত্যন্ত অঞ্চলবর্তী একটি গ্রামে সদুয়ের মতো আফগান নিরাপত্তা রক্ষী কোণঠাসা হয়ে পড়েছে এবং জরুরি ভিত্তিতে তাদের বাড়তি সৈন্যের সহায়তার প্রয়োজন হচ্ছে। আফগান সংবাদ মাধ্যমের খবরাখবরে প্রকাশ, ফারিয়াবের অপর 8 অঞ্চলেও দুর্বৃত্তরা সরকারি অবস্থানগুলোর ওপর আঘাত হেনে চলেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, বিদ্রোহী লড়াকুরা বিপুল সংখ্যায় সরকারি বাহিনীর লোকক্ষয় ঘটিয়েছে এবং দুটি অঞ্চলের নিয়ন্ত্রণ কব্জার লড়াইয়ে কয়েক ডজন সরকারি সৈন্যকে হত্যা করেছে তারা। নিরপেক্ষ কোন সূত্র থেকে এ দাবির যথার্থ যাচাই করার কোনো উপায় নেই এবং আফগান কর্তারাও হতাহতের সংখ্যা নিয়ে মুখ খুলছেন না, শুধু এটুকুই বলছেন যে ওই অঞ্চলে সংঘাত বন্ধ হয়নি, চলছে এখনও। তালেবান লড়াকুরা উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশের খানাবাদ অঞ্চলও অবরোধ করে ফেলেছে। আফগান কর্মকর্তারা ইতিমধ্যে নিশ্চিত করেই জানিয়েছেন, বিদ্রোহী লড়াকুরা উত্তর পূর্বাঞ্চলের পার্শ্ববর্তী বাদাখশাঁ প্রদেশে হামলা চালিয়ে কমসে কম 35 সরকারি সৈন্যকে হত্যা করেছে শুক্রবার দিন। দক্ষিণের সংঘাত বিক্ষুব্ধ হেলমান্ড প্রদেশেও সহিংসতার অন্ত নেই। আমেরিকা একটি ড্রোন উড়োজাহাজ সেখানে ভুলবশত আঘাত হেনে অন্যূন 15 সংখ্যক আফগান নিরাপত্তারক্ষীর প্রাণ বিনাশ ঘটিয়েছে শুক্রবার গ্রেশেক অঞ্চলের সংঘাত চলাকালে। গোটা দেশ জুড়েই তালেবানরা তাদের বিদ্রোহ তৎপরতা জোরে সোরে বাড়িয়ে তুলছে। আর এদিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বহু প্রত্যাশিত তাদের আফগান নীতিমালার সর্বাত্মক পর্যালোচনার কাজ এখন সম্পন্ন করতে চলেছেন প্রায়। নতুন নীতিমালায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরে সোরে বাড়িয়ে তোলার বিষয় সামিল হতে পারে। আরও বেশ কয়েক হাজার সৈন্য বর্তমান বাহিনীর সঙ্গে যুক্তও হতে পারে, যার মদত নিয়ে আফগান নিরাপত্তা বাহিনী বিদ্রোহী লড়াকুদের অর্জিত সাফল্যকে উল্টোমুখী প্রবাহে পর্যবেসিত করতে সক্ষম হতেও পারে হয়তোবা। চলতি বছরের লড়াই মরশুম শুরুর আগে আফগান সরকারের হাতে ছিল গোটা দেশের 60% পরিমাণ ভূখণ্ড, বাকিটা ছিল তালেবানদের দখলে বা তাদের প্রভাবাধীনেই। যুক্তরাষ্ট্রের তরফে সামরিক মূল্যায়নে বলা হয়েছে সে কথাই। এখন ট্রাম্প প্রশাসন আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানের ব্যাপারেও বেশ কড়া দৃষ্টিভঙ্গি নিতে পারে বলেই মনে হচ্ছে। আফগানিস্তানের সামরিক অচলাবস্থার জন্য ওয়াশিংটন হয়তোবা পাকিস্তানকেই দোষের ভাগী করতে চাইবে তেমনটি প্রতীয়মান হয়। যুক্তরাষ্ট্রের সামরিক কর্তা ব্যক্তিরা মনে করেন তালেবান লড়াকুদের দল এবং তাদের ভয়াল মিত্র দল হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তানি ভূখণ্ডে অবস্থিত তাদের যেসব অভয় আশ্রয় রয়েছে সেগুলো লাগাতার ব্যবহার করে চলেছে আফগান দুর্বৃত্তায়ন প্রক্রিয়া লাগাতার বহাল রাখার প্রক্রিয়ায়। ইসলামাবাদ কিন্তু এ অভিযোগের দায়ভাগের কথা নিরন্তর অস্বীকার করে চলে। এই গেল শুক্রবার। পরশুদিনই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সাংবাদিকদের বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় $5 কোটি পরিমাণ অর্থ সামরিক সহায়তা বাবদে পাকিস্তানকে প্রদান করা হতে নিবৃত্ত রয়েছে, এ কারণে যে দেশটি হাক্কানিদের তৎপরতা রুখতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না।
বিশ্বের বিভিন্ন দেশে প্রেসিডেন্টের বিভিন্ন ক্ষমতার মধ্যে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা একটি। এই ক্ষমতা প্রয়োগ নিয়ে নানান প্রশ্ন আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা নিয়ে কথা উঠেছে। বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প কি নিজেই নিজেকে ক্ষমা করতে পারেন? এ নিয়ে রাজনীতি বিশ্লেষক নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সরোয়ার জাহাঙ্গীরের সাথে কথা বলেছেন সেলিম হোসেন।
যুক্তরাষ্ট্রের সংবিধানে ফেডারেল অপরাধে অভিযুক্তদেরকে ক্ষমা প্রদর্শন করবার অধিকার দেয়া হয়েছে প্রেসিডেন্টের হাতে, কিন্তু তিনি নিজে কি নিজের প্রতি ক্ষমা প্রদর্শন করতে পারেন? কেউই এই প্রশ্নের সঠিক উত্তর জানেন না। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর আইনি পরামর্শকদের মধ্যে প্রেসিডেন্টের ক্ষমা প্রদর্শনের, এমনকি মিস্টার ট্রাম্প নিজের প্রতি নিজে ক্ষমা প্রদর্শনের সক্ষম কিনা সেটি সহ প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে আলোচনা উঠায় এই প্রশ্ন উঠেছে। হোয়াইট হাউসের অভ্যন্তরে হওয়া ওই আলোচনার খবরে জানা গেছে স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার কর্তৃক যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও ট্রাম্প প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার যোগাযোগের যে তদন্ত চলছে তাতে কিভাবে প্রভাব খাটানো যায় সেই প্রচেষ্টায় এটা করা হচ্ছে। সংবিধানের যে অংশে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে বর্ণনা করা হয়েছে তা খুবই সংক্ষিপ্ত, যেখানে বলা হয়েছে প্রেসিডেন্টের সেই ক্ষমতা থাকবে যাতে তিনি ইম্পিচমেন্ট ব্যতিরেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা অপরাধীকেও ক্ষমা করতে পারবেন। সংবিধানের অল্প কথার এই বর্ণনার মূল অর্থ হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমা করবার ক্ষমতা অত্যন্ত বিরল, ব্যয়বহুল এবং গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। প্রেসিডেন্ট পূর্ণাঙ্গ অথবা আংশিক ক্ষমা প্রদর্শন করতে পারেন। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সরোয়ার জাহাঙ্গীরের সঙ্গে। ডক্টর সরোয়ার জাহাঙ্গীর, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকায়। প্রেসিডেন্টের নানা কথা নিয়ে সমালোচনা শুরু হয়েছে প্রথম থেকেই, চলছেই আর কি, এটা কতদিন চলবে আমরা জানি না। তো এখন এই অবস্থার ভিতরে প্রেসিডেন্টের তো ক্ষমা করার নানান রকম জুরিসডিকশন আছে, তো প্রশ্ন হচ্ছে যে প্রেসিডেন্ট নিজেকে নিজে ক্ষমা করতে পারেন কিনা, এই প্রশ্নে আপনি কি বলবেন?
এখানে আমি এই 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 ডাইরেক্ট প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু বলতে হবে যে যে এই ক্ষমা প্রদর্শনের বিষয়টা হচ্ছে এটা একটা ক্ষমতা, ক্ষমতার অ্যাবিউজ হচ্ছে আরেকটি বিষয়, ক্ষমতা কতটুকু ব্যবহার করা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে নিজেকে নিজে ক্ষমা করা যায় কিনা, সেটা হচ্ছে আরেকটা কথা। এখন পৃথিবীর কোথাও সমস্ত কিছুর ব্যাপারে এই হচ্ছে যে নিজেকে ক্ষমা করা যায় কিনা সেটা হচ্ছে প্রশ্নটা, নিজেকে একজন নিজে কি করে ক্ষমা করবে।
জি, বেসিক প্রশ্ন এটা,
সেটা হচ্ছে বড় প্রশ্ন এবং সেটা হয়তো প্রত্যেকেই বলবে যে একটা ইন এ সেন্সিবল ওয়ে যে না, আমি আমার নিজে আমি নিজেকে কি করে ক্ষমা করবো, নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার ক্ষমা করার যে অধিকারটা সেটা হচ্ছে অন্যকে ক্ষমা করা। অন্যকে ক্ষমা করা অর্থ হচ্ছে এই যে আমি ইনভলভড ইন গিভিং পানিশমেন্ট টু সামবডি এলস, সেই পানিশমেন্টটা আমি ক্ষমা করে দিলাম। যেমন একটা রাষ্ট্রীয় প্রধান হিসেবে আমি মনে করলাম যে একজনকে যে সাজা দেওয়া হয়েছে এই সাজাটা হয়তো আইনানুগভাবে হলেও তাকে পার্ডন করা উচিত এই কারণে। এই সকল মানবিক কারণ হতে পারে, ন্যাশনালিস্টিক কারণ হতে পারে, ভুল জাজমেন্ট হতে পারে ইত্যাদি কারণে এই ব্যাপারে ক্ষমা করা। এখন প্রেসিডেন্ট নিজেকে ক্ষমা করবে এটা কখনো হয়নি। যেমন এই জিনিসটা আমি শুনেছি কংগ্রেস এবং অন্যান্য
লয়াররা
তাকে বুঝালো এই যে সে তো নিজেকে ক্ষমা করতে পারে না। সুতরাং আমাদের প্রেসিডেন্টও তার নিজেকে ক্ষমা করতে পারবেন না।
90 সালে যখন ওই যে মনিকা লুইনস্কি স্ক্যান্ডাল বের হলো, তো এই ধরনের কথা উঠেছিল। এবারও প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর থেকে কিন্তু বিশেষ করে গত কয়েকদিন খুব করে আলোচনা হচ্ছে যে প্রেসিডেন্ট নিজে নিজেকে ক্ষমা করতে পারবেন কিনা। এবং এখন যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা করবার যে কথাটি লেখা আছে, খুব ছোট্ট করে একটি লাইন লেখা আছে যেখানে বলা হয়েছে প্রেসিডেন্টের সেই ক্ষমতা থাকবে যাতে তিনি ইম্পিচমেন্ট ছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেউ অপরাধ করলে তাকেও পর্যন্ত ক্ষমা করতে পারবেন, এই রকম একটি, মানে ইংরেজিতে ছিল যেটি বাংলা আমি বললাম আর কি।
এখন বিষয়টা সমস্ত যাই কিছু লেখা থাকুক এটা বিষয়টা সেই এটার একটা ইন্টারপ্রিটেশন আছে, সেই জন্য হচ্ছে ল আছে, ল থাকার পরে হচ্ছে কোর্ট আছে, কোর্টে এটাকে ইন্টারপ্রিটেশন করা হয়। এখানে যেভাবে আমরা যদি এটাকে ইন্টারপ্রিটেশন করি তাহলে এইভাবে দাঁড়াবে যে প্রেসিডেন্ট ইজ দ্য টপমোস্ট পাওয়ার ইন দিস কান্ট্রি অ্যান্ড ইন এভরিওয়্যার ওয়ার এভার দ্য প্রেসিডেন্ট ইজ, দ্য প্রেসিডেন্ট ক্যান পার্ডন আদার্স। অ্যান্ড অ্যাগেইন ইট হ্যাজ টু বি there is to be a reason, it cannot be an abuse. যদি এই কথাটি লেখা নেই সুতরাং সেটা আমরা বুঝি যে এটা অ্যাবিউজ হতে পারবে না। আবার আরেকটি কথা হচ্ছে এই যে নিজেকে নিজে ক্ষমা করা, তো এটা বিষয়টা এই নিজেকে ক্ষমা করার জন্য নয়, বিষয়টাই হচ্ছে যে অন্য কেউ যদি আনওয়াইজলি বিং কনভিক্টেড তাহলে তাকে পার্ডন করা। আমাদের একটা গল্প এখানে মনে হয় যে এটা আমি জানি না রিলেভেন্ট হবে কিনা, যে হবুচন্দ্র রাজার একটা গল্প ছিল, আমি জানি না আপনারা জানেন কিনা, সে বলল যে কেউ কাঁদতে পারবে না তার দেশে। এখন হবুচন্দ্র এক সময় দেখা গেল যে কেউ কাঁদছে না, তখন তার বিয়ে এসে বলল যে এখন তো সবাই কেউ কাঁদছে না, এবং তার যে গভর্নর বা অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট সে বললো যে আমিও তো কাঁদতে গেছি বলে। তখন প্রেসিডেন্ট বলল এই দেখো না কাঁদে কেমন করে, এই বলিয়া হবু রাজা কেঁদে ফেললেন জোরে। মন্ত্রী গভু বলল তখন এবার তবে রাজা নিজের আইন পালন করো, গ্রহণ করো সাজা। আমার হুকুম নড়বে না, একচুল আমার নিজের সাজা আমি নেব, তৈরি করো সুদ। এটা যদিও একটা গল্প, তবে এর মাঝে একটা মেসেজটা হচ্ছে এই যে না আমি আমাকে ক্ষমা করতে পারি না। একটা দেশের আইনটার বিষয়টাই ছিল এই যে একজন মানুষ অন্য কেউ যদি একজন অবিচার পেয়ে থাকে তাকে পার্ডন করা, বা একজন হি হ্যাজ বিন পানিশড ফর লং টাইম, এখন প্রেসিডেন্ট মনে করলো যে
আমাদের নতুন প্রেসিডেন্ট ক্ষমতা দায়িত্ব গ্রহণ করবার পর থেকে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছেন বিভিন্ন কাজ করে। তিনি এই অল্প সময়ের ভিতরে সর্বোচ্চ সংখ্যক নির্বাহী আদেশ জারি করেছেন, আরো অনেকগুলো কাজ করেছেন। তো এই সব কারণে অনেক বিশ্লেষক বলছেন যে হয়তো তিনি এই নিজেকে নিজে ক্ষমা করার প্রভিশনও হয়তো পাশ করে ফেলবেন। তাই যদি পাশ হয় তো তার সঙ্গে ইমপিচমেন্টের কোনো কি আপনি সম্পর্ক করতে চান?
আমার মনে হয় যে সে আমাদের প্রেসিডেন্ট হয়তো চেষ্টা করছে ওটা, কিন্তু এখানে একটা কংগ্রেস একটা বড় ইনস্টিটিউশন, একটা দুটো অংশ, একটা হচ্ছে আপার হাউস লোয়ার হাউস, এবং যদিও আপার হাউস লোয়ার হাউস একই পার্টি থেকে আসছে যেখান থেকে প্রেসিডেন্ট আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট তাদেরকে উইন করতে পারছে না, এবং বিশেষ করে এইরকম একটা অমানবিক আইন বা অশালীন বলতে হবে আসলে, অশালীন একটা আইন এই কংগ্রেস পাশ করবে বলে আমার কাছে মনে হচ্ছে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ভেরি মাচ প্লিজড এবং আই এম বিং অনার্ড টু আস্ক দিস কোশ্চেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
এবারে রবিবারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ উৎকণ্ঠা উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির অষ্টম পর্ব, রচনা উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী, যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবেই। মানবতা বোধের প্রতি অকস্মাতেই চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়ে আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। উগ্রবাদের পেছনের কিছু মনস্তত্ত্বের কথা আমরা আলোচনা করেছিলাম গত অনুষ্ঠানে। একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পাওয়ার বা ক্ষমতা অথবা শক্তি দেখানো। রাষ্ট্রীয় ক্ষমতায় তো আসা যায় নির্বাচনের মাধ্যমেও, এবং সেটা বৈধ গণতান্ত্রিক উপায়। আবার অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়েও ক্ষমতা দখল করা হয়। সেরকম ক্ষমতায়নের বৈধতার প্রক্রিয়া আমরা দেখেছি বাংলাদেশ সহ বহু দেশে। কিন্তু ক্ষমতা দখলের বৈধ বা অবৈধ এসব প্রক্রিয়ায় অংশ নিয়েছে রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠী, যেমন ধরুন সেনাবাহিনী। আধুনিক রাষ্ট্র কাঠামোর একটি অংশই হচ্ছে সেনাবাহিনী। কিন্তু ক্ষমতা দখল এবং শক্তি প্রদর্শনের আরেকটি নতুন যে দিক আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে, সেটি হল উগ্রবাদী ধারণাকে জোর করে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা। আর এই প্রচেষ্টা কেবল যে রাজনীতির মধ্যে সীমিত তা নয়, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে। বস্তুত সমাজে উগ্রবাদী ধ্যান ধারণা প্রথিত করার জন্যই রাষ্ট্র ক্ষমতা দখলের প্রচেষ্টা। 55 বছর ধরে আমেরিকার পররাষ্ট্রনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ ইনসাইট অ্যাডভাইজারি গ্রুপের জ্যেষ্ঠ পরামর্শক টম ডাইন এই শক্তি বা ক্ষমতা সম্পর্কে বলছেন,
My experience with extremism, whether it's inside the United States or outside the United States, in the Arab world, in the
মিস্টার টম ডাইন বলছেন যে যুক্তরাষ্ট্রের ভেতরেই হোক কিংবা যুক্তরাষ্ট্রের বাইরেই হোক, আরব বিশ্বে কিংবা বিশ্বের অন্যান্য উত্তেজনাপূর্ণ স্থানেই বলুন না কেন, এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়নেও আমি দেখেছি উগ্রবাদ সাধারণত শুরু হয় ক্ষমতার লড়াইয়ের মাধ্যমে। কোনো কোনো ব্যক্তিবিশেষ বা কোনো কোনো গোষ্ঠী যখন তাদের চারপাশের অন্যদের জীবন নিয়ন্ত্রণ করার সুযোগ গ্রহণ করতে চায়, তখন তাদের এই কাজের যৌক্তিকতার ভিত্তি হচ্ছে ওই অন্যদের নিয়ে তাদের শঙ্কা কিংবা ঘৃণা। সেজন্যই আমার মনে হয় যে অসহিষ্ণুতা কিংবা উগ্রবাদ বা সহিংসতার কারণ হচ্ছে এই শঙ্কা অথবা ঘৃণা। আর মিস্টার ডাইন মনে করেন যে এই ধরনের আচরণই মূলত সব রকম সভ্যতা বহির্ভূত কর্মকাণ্ডের ওপর প্রভাব বিস্তার করে থাকে। সেজন্যই মিস্টার ডাইনের মনে হয়েছে যে অসহিষ্ণুতা কিংবা উগ্রবাদ বা সহিংসতার কারণ হচ্ছে এই শঙ্কা অথবা ঘৃণা। আর এই ধরনের আচরণই মূলত সব রকম সভ্যতা বহির্ভূত কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে থাকে। উগ্রবাদের সঙ্গে ধর্মের যে সংশ্লিষ্টতা, সেই প্রসঙ্গে মিস্টার ডাইন মনে করেন না যে রাজনীতি এবং ধর্মের সংশ্লিষ্টতা নতুন কিছু। তিনি বরঞ্চ দাবি করেন যে এই সংশ্লিষ্টতা পুরনো এবং তা বহু যুগ ধরেই চলে আসছে।
The combination of religion and power, religion and politics have been around ever since there were human beings. How the
Mr. Dine বলছেন ধর্ম এবং ক্ষমতা, ধর্ম এবং রাজনীতিকে মিশিয়ে ফেলার ব্যাপারটা বলা যায় মানব সভ্যতার একেবারেই সূচনা লগ্ন থেকেই চলে আসছে। তবে সে কারণেই বোধহয় লক্ষ্য করুন কিভাবে যুক্তরাষ্ট্রের সংবিধান ক্ষমতা এবং ধর্মকে আলাদা করা হয়েছে। অর্থাৎ মিস্টার ডাইন বোঝাতে চাইছেন যে যুক্তরাষ্ট্রের সংবিধানে ধর্ম এবং রাজনীতির পৃথকীকরণ সম্ভব হয়েছে। এই যে প্রচলিত কথা চার্চ এবং স্টেটের মধ্যে পার্থক্য, এটা তো অন্যত্র মসজিদ ও রাষ্ট্রের মধ্যে পৃথকীকরণ হিসেবেও গণ্য হতে পারত, কিংবা সিনেগগ ও রাষ্ট্রের মধ্যে পৃথকীকরণ হিসেবেও দেখা যেত। কিন্তু বহু দেশেই এখন দেখা যায় ধর্মের প্রবল প্রভাব, এমনকি এই যুক্তরাষ্ট্রেও ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা চার্চ এবং স্টেটের পৃথকীকরণের বিরোধী। আর বেশ কয়েক প্রজন্ম ধরেই এখন এই ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রাজনীতিতে প্রবেশ করছেন। মিস্টার ডাইন বলেন, আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তো দেখছেনই যে উগ্রবাদীরা ধর্মের নামেই তাদের তৎপরতা চালাচ্ছে। তারা তাদের সহিংসতা, তাদের নৃশংসতা এবং ক্ষমতা দখলের প্রচেষ্টার পেছনে যুক্তি হিসেবে ইসলামকে দাঁড় করিয়েছে। আর এরকম চিন্তাধারা একাধিক দেশে বিদ্যমান। এটা যেন সকলেই ধরে নিয়েছে যে এভাবেই চলতে থাকবে। তবে মিস্টার ডাইন মনে করেন যে আমাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিন্তু এ কি কেবলই রাজনৈতিক বিষয়? এর সঙ্গে মনস্তত্ত্বের সংযোগ সম্পর্কে গত সপ্তাহের অনুষ্ঠানে ব্রিটেন থেকে পরমাণু বিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক ডক্টর আনিসুর রহমান বলেছিলেন যে মনস্তত্ত্ববিদ নিকোলাই সেনেলস মনে করেন যে রাগ দেখানোটা মুসলিম সংস্কৃতির একটা অংশ। এই রাগই উগ্রবাদে রূপান্তরিত হয় বলে সেনেলস মনে করেন। সেনেলস উগ্রবাদের পেছনে যে তিনটি কারণকে চিহ্নিত করেছেন তার প্রথমটি এই রাগের বিষয়। অন্যান্য কারণ সম্পর্কে ডক্টর আনিসুর রহমান বলছেন,
সেকেন্ড পয়েন্ট হি সেড লোকাস অফ কন্ট্রোল। Locus of control is that when we have got number of relations and so on, we want to impose our control or individual control over everybody. And the third point he said is Muslim identity. Muslims always think that
Senels ke udhrit kore Dr. Anisur Rahman bolchen je ditiyo bishoy ti hocche locus of control orthat niyontroner mul jayga ta. এটার ব্যাপারটা হলো এই যে আমাদের সঙ্গে যখন নানান ধরনের লোকজনের যোগাযোগ থাকে তখন আমরা তাদের উপর এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে চাই। এই নিয়ন্ত্রণ কায়েম করাটাই উগ্রবাদের রূপ নেয়। আর তৃতীয় যে বিষয়টি নিকোলাই সেনেলস বলছেন সেটি হচ্ছে মুসলিম পরিচিতির ব্যাপার। তিনি মনে করেন যে মুসলমানরা সবসময় এটা ভাবেন যে তাঁদের জন্যে মুসলিম পরিচিতিটাই একমাত্র এবং সর্বোচ্চ পরিচিতি। কিন্তু অন্য ধর্মের লোক, যেমন ধরুন ইহুদি কিংবা হিন্দু, এরা ভিন্ন ভিন্ন পরিচয়ে পরিচিত হতে পারে, পেশাগত কিংবা রাজনৈতিক পরিচয়ে। মুসলমানদের জন্য তাদের ধর্মীয় পরিচিতিটাই যেন প্রধান হয়ে ওঠে। অধ্যাপক আনিসুর রহমান এ পর্যায়ে ইসলামের একটা সামগ্রিক রূপ তুলে ধরেন এবং বলেন যে এই সামগ্রিক রূপের কারণে ইসলামকে রাজনীতি, সমাজ কিংবা অর্থনীতি থেকে আলাদা করে দেখার কোনো অবকাশ নেই।
ইসলাম এরকম একটা রিলিজিয়ান যে এটা থিওলজিক্যাল ভিউজ এর চেয়ে পলিটিক্যাল ভিউজ এন্ড সোশ্যাল স্ট্রাকচার এন্ড এভরিথিং, সেজন্য ইসলামকে বলা হয় পলিটিক্যাল ইসলাম। পলিটিক্স ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইসলাম, যে কিভাবে সোসাইটি রান করবে, তারপরে সোশ্যাল স্ট্রাকচার কেমন হবে, তারপরে পুয়ার পিপলদের হেল্প করা, জাকাত ইত্যাদি, এইগুলো সমস্ত পলিটিক্যাল ইকোনমিক সিচুয়েশন অল অফ দোজ পুট টুগেদার ইন ইসলাম, হোয়ারেজ ইন আদার রিলিজিয়ান্স দে ডোন্ট গো ইন টু দোজ এরিয়াস। এই ধরনের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাসপেক্টস হ্যাড কন্টামিনেটেড দ্য থিওলজিক্যাল অ্যাসপেক্ট, এইটাকে আমাদের মৌলবী এবং আমাদের রিলিজিয়াস প্রিচাররা ইউজ করে। আরেকটা মেইন প্রবলেম আমাদের ইসলামে যেটা, ওইটা যেহেতু কোরআন ইজ ইন এ ল্যাঙ্গুয়েজ উইচ 99% or maybe 95% পিপল বুঝতে পারে না, কাজেই উই হ্যাড টু ডিপেন্ড অন সামবডিজ ইন্টারপ্রিটেশন আর সামবডিজ সর্ট অফ এক্সপ্লেনেশন অফ হোয়াট ইট রিয়েলি ইজ। সো হাউ ডু ইউ নো যে একটা মৌলবী যেটা আমাদের বলছে যে কোরআন এটা বলেছে অ্যান্ড হি ইজ নট মেকিং ইট আপ, মোস্ট অফ দ্য টাইম হি ইজ। কাজেই আমরা হোয়াট উই আর গেটিং ইন দ্য নেম অফ রিলিজিয়ান ইজ এ সর্ট অফ distorted image of the religion.
অতএব ইসলামের এই অপব্যাখ্যার সুযোগ গ্রহণ করে উগ্রবাদীরা। আইসিস এর মতো সন্ত্রাসবাদী কার্যক্রমে যারা অন্তর্ভুক্ত তারা তাদের তৎপরতায় এক ধরনের যৌক্তিকতা যোগানোর চেষ্টা করে। ইসলাম ধর্মের অর্থ রাজনৈতিক সামগ্রিকতার সুযোগ গ্রহণ করে তারা। এই অপব্যাখ্যা ভুল বিশ্লেষণ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন মিনেসোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত কংগ্রেসম্যান কিট অ্যালিসন।
I believe that ISIS does not represent Islamic values at all. It represents murder, killing, death, abuse of people. It only exploits Islamic
Kit
identity.
Allison খুব পরিষ্কারভাবে বলছেন যে ISIS আদৌ ইসলামের কোন রকম প্রতিনিধিত্ব করে না। তারা হত্যা, মৃত্যু, নির্যাতন, নিপীড়ন কেবল এগুলোরই প্রতিনিধিত্ব করে। তারা কেবল গুরুত্ব লাভের জন্য ইসলামকে ব্যবহার করে থাকে। তারা বস্তুত কোনো ভালো কাজই করছে না, শুধু তারা ওই ধর্মের নাম ভাঙিয়ে চলছে যে ধর্মটি প্রতিদিন চর্চা করেন দেড়শো কোটি লোক। তিনি বলছেন, আপনারা কোরআন, হাদিস, সুন্নার মধ্য দিয়ে কোনো উত্তর খোঁজেন আইসিসের মাধ্যমে নয়, নিজেদের অধ্যয়নের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজেন, যাতে করে শান্তিপূর্ণ নিষ্পত্তির মাধ্যমে সবাই মিলে একত্রে কাজ করে। ইসলামের এই মানবিক দিকটি সব রকমের গোড়ামি মুক্ত করুক বিশ্ব সমাজকে, এটি সকলের কাম্য। উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণ এই অনুষ্ঠানের পরবর্তী সংকলন আগামী রোববার শোনার আমন্ত্রণ রইল।
আন্তর্জাতিক শ্রম সংস্থা নতুন এক প্রতিবেদনে বলেছে, কর্মজীবী নারীর সংখ্যা বাড়লে তা বিশ্ব অর্থনীতিতে অতিরিক্ত কয়েক লক্ষ হাজার ডলার যোগ করতে পারে, বাড়াতে পারে রাজস্ব আয়। সংস্থাটির এসব তথ্য উঠে আসে আইএলও ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ট্রেন্ডস ফর ওয়েমেন 2017 প্রতিবেদনে। ভয়েস অব আমেরিকার লিসা শ্লাইনের রিপোর্ট থেকে পড়ে শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কর্মজীবী নারী ও পুরুষের সংখ্যার যে পার্থক্য রয়েছে তা কমানোর আহ্বান জানিয়েছে। পরিসংখ্যানে দেখা যায় বিশ্বব্যাপী 49% একটু বেশি সংখ্যক নারী কাজ করছেন, যা পুরুষের তুলনায় প্রায় 27% কম, এবং এই অবস্থা 2018 সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে মনে করছে আইএলও।
হ্যাঁ, আর আইএলওর নীতিমালা সংক্রান্ত উপপরিচালক ডেবোরা গ্রিনফিল্ড যেমন বলেন যে G20 দেশের নেতারা 2025 সালের মধ্যে কর্মজীবী নারী ও পুরুষের সংখ্যার যে পার্থক্য রয়েছে তা 25% কমানোর অঙ্গীকার করেছেন।
গ্রিনফিল্ড বলেন, এই লক্ষ্য যদি পূরণ হয় তাহলে নারী, সমাজ এবং অর্থনীতি অনেক উপকৃত হবে। তিনি বলেন,
This would have the potential to add $5.8 trillion measured in US dollars.
এর মধ্যে দিয়ে বিশ্বব্যাপী অর্থনীতিতে 580,000 কোটি ডলার যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এটি বড় ধরনের রাজস্ব আয়ের পথ খুলে দিতে পারে। আমরা আনুমানিক 1,50,000 কোটি ডলারের হিসাব করেছি, এর বেশিরভাগই উন্নত এবং উন্নয়নশীল দেশে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে উত্তর আফ্রিকা, আরব রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম সংখ্যক কর্মজীবী নারী রয়েছে। এই অঞ্চলে কর্মজীবী নারী ও পুরুষের সংখ্যার পার্থক্য 50% বেশি। প্রতিবেদনে বলা হয় এই অঞ্চলগুলো কর্মজীবী নারী ও পুরুষের সংখ্যার পার্থক্য কমিয়ে সবচেয়ে বেশি লাভবান হতে পারে।
অথচ বিশ্বের বেশিরভাগ দেশেই নারী অন্যায় ও বৈষম্যের শিকার। উদাহরণ হিসেবে নারীর সাক্ষরতার হারের কথা উল্লেখ করা যেতে পারে। জাতিসংঘের এক পরিসংখ্যানে দেখা গেছে উন্নয়নশীল অনেক দেশেই নারীদের মধ্যে এখনও উচ্চমাত্রায় নিরক্ষরতার হার বিদ্যমান এবং তারা নানা রকম বৈষম্যের শিকার হন। আফ্রিকার দেশ মালিতে পুরুষের সাক্ষরতার হার 43% হলেও দেশটির মাত্র 25% নারী সাক্ষর জ্ঞান সম্পন্ন। শিক্ষাক্ষেত্রে মেয়েদের স্কুল বাদ দিয়ে বা পড়াশোনা বাদ দিয়ে ঝরে পড়ার দিক দিয়ে জাতিসংঘ চাঁদকে সবচেয়ে খারাপ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। আর এই তালিকায় যাদের পরেই রয়েছে যথাক্রমে আইভরি কোস্ট, পাকিস্তান এবং ইয়েমেনের নাম। এখানে একটা জিনিস উল্লেখ করা যেতে পারে যে উন্নত দেশগুলোতে শিক্ষাক্ষেত্রে নারী পিছিয়ে না থাকলেও কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু এখনও পুরুষের তুলনায় নারী অনেক বেশি বৈষম্যের শিকার হন।
বিশ্ব অর্থনৈতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশ্বের বহু দেশে পুরুষের সমান ডিগ্রি অর্জন করার পরও অফিস আদালতে নারীর চাকরি হচ্ছে না। এসব দেশের শতকরা 80% চাকরি পুরুষের দখলে রয়েছে। চাকরিতে নারীরা বেতন পায় পুরুষের চেয়ে অনেক কম। উদাহরণস্বরূপ, লেবাননে চাকরিজীবী পুরুষের বার্ষিক গড় মাথাপিছু আয় $26,000, অথচ দেশটিতে চাকরিজীবী নারীর মাথাপিছু গড় আয় মাত্র $7,100।
অবশ্য এই পরিস্থিতি শুধু উন্নয়নশীল দেশগুলোতেই নয়, উন্নত দেশেও কিন্তু দেখা যায়। এখানে যুক্তরাষ্ট্রে শতকরা 55% নারী চাকরিজীবী হলেও তারা নানা রকম বৈষম্যের শিকার হন এবং যেটাকে বলে যে গ্লাস সিলিং, সেটাকে কিন্তু তারা ভেঙে এগিয়ে যেতে পারেন না অনেক ক্ষেত্রেই, এবং পুরুষ এবং নারীর বেতনে পারিশ্রমিকে অসমতা প্রায় লক্ষ্য করা যায়।
এবং এটি শুধু যে যারা একটু নিচু পদে কাজ করেন
তা না, নির্বাহী পদে রয়েছে। আমি বললাম যে ওই গ্লাস সিলিং ভেঙে নারীর পক্ষে এগিয়ে যাওয়া খুব কঠিন হয়।
জি, যেমনটা এই রিপোর্টে বলা হচ্ছে, নির্বাহী পদে কর্মরত ব্যক্তিদের মধ্যেও একই রকম বৈষম্য রয়েছে। 2013 সালে বিশ্বব্যাপী চালানো এক জরিপে দেখা যায়, ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরতদের মধ্যে শতকরা মাত্র 24% নারী, যাদের হার ধীর গতিতে বাড়ছে।
অন্যদিকে আবার শিল্পোন্নত 8 জাতি গ্রুপের দেশগুলোতে নির্বাহী পদে কর্মরত নারীর হার শতকরা মাত্র 16%, অথচ ব্রাজিল, রাশিয়া ও ভারতের মতো দেশগুলোতে এই হার শতকরা 26%। জাপানে নির্বাহী পদে কর্মরত প্রতি 100 জনের মধ্যে 93 জন পুরুষ এবং যুক্তরাষ্ট্রে এই পদে পুরুষের সংখ্যা 80 জন। কতটা ব্যবধান সেটাই পরিলক্ষিত হয়। চীনে ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরতদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, সেটাই এই জরিপে কিন্তু আবার দেখা গেছে।
নারী শুধু চাকরি পাওয়ার ক্ষেত্রেই বৈষম্যের শিকার হয় তা কিন্তু নয়, বরং পদোন্নতি পাওয়ার ক্ষেত্রেও চরম বৈষম্যমূলক আচরণের শিকার হয়। সেই সঙ্গে কর্মস্থলে তারা মানসিক ও শারীরিক নির্যাতনের সম্মুখীন হন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে, নারীর প্রতি এই লিঙ্গ বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের একটি সুস্পষ্ট প্রমাণ হচ্ছে কর্মস্থলে যৌন হয়রানি। সংস্থাটি বলেছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর শতকরা 40-50% নারী কর্মস্থলে যৌন হয়রানির শিকার হন, সেটার প্রমাণ পাওয়া যায়। আর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে কর্মস্থলে যৌন হয়রানি, ইভটিজিং ও শারীরিক নির্যাতনের শিকার হন শতকরা 30-40% নারী। সার্বিকভাবে বলা যেতে পারে, কাজের বাজারে নারী ও পুরুষের মধ্যে এখনও প্রবল বৈষম্য বিদ্যমান।
আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে, কর্মজীবী মহিলাদের ভূমিকা সম্পর্কে সমাজকে তার আচরণ পরিবর্তন করতে হবে এবং মেয়েদের জন্য চাকরি করা একটা অগ্রহণযোগ্য বিষয় এমন সনাতনী ধ্যান ধারণা আর ফিরিয়ে আনা যাবে না।
আটলান্টিক উপকূলের প্রবল সামুদ্রিক ঝড়ের বাৎসরিক সময় প্রায় আসন্ন। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভূগর্ভস্থ টানেল বা সুড়ঙ্গপথ ঘুরে এসে ঝড়ের পূর্বাভাস জানানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং ঝড়ের তীব্রতা মাপার পদ্ধতি নিয়ে একটি প্রতিবেদন পেশ করেছেন ভয়েস অব আমেরিকার সংবাদদাতা জর্জ পুটিক এবং তার বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
ভয়েস অব আমেরিকার সংবাদদাতা জর্জ পুটিনের প্রতিবেদন থেকে জানা গেছে যে এ বছরে এই প্রবল সামুদ্রিক ঝড়ের প্রাদুর্ভাব প্রায় 45% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। স্বাভাবিকের থেকে অনেক বেশি হবে এর প্রকোপ, আর 4-4টি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।
ভিওএর সংবাদদাতা জর্জ পুটিক ভূগর্ভস্থ প্রণালীতে ঝড়ের তীব্রতা অনুভব করছেন এবং জানিয়েছেন যে, আমার মাথা ঘুরছে, জোরালো হাওয়ায় মনে হচ্ছে আমার মাথাটা মাটি স্পর্শ করে চলছে। তিনি আরও বলেছেন যে, ওনার স্পেস বল চলচ্চিত্রের মতো মনে হচ্ছে, যে আকাশ পথে চড়ে তীব্র বেগে উঠতে পারছি। যদিও তিনি জানিয়েছেন যে আমাকে সুরঙ্গের মেঝের সাথে বেঁধে রাখা হয়েছিল, কোনো বৃষ্টি বা ঝড় ঝাপটার প্রবেশ ছিল না, কিন্তু বাস্তব জীবনে 120 কিলোমিটার বেগে প্রবাহমান হাওয়ায় সাংঘাতিক বিপদ ডেকে আনতে পারে, যেখানে এরকম ঝড়ে 200 কিলোমিটার বেগের হাওয়া খুব একটা অস্বাভাবিক ঘটনা হয় না।
এই ভূগর্ভস্থ সুড়ঙ্গপথটির কার্যনির্বাহী প্রকাশক অধ্যাপক জুয়েল পার্লো বলেছেন যে আমাদের এই টানেলটি একটি সাধারণ মাপের টানেল বা সুড়ঙ্গ বলা যেতে পারে।
Much bigger than most tunnels that are used for instruction and much bigger than most tunnels that are used for fluid dynamic research.
তিনি বলেন যে সাধারণত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত সুড়ঙ্গ অথবা টানেলটির থেকে অবশ্যই বড়, এমনকি ফ্লুইড ডাইনামিক গবেষণার জন্য গবেষণাগারে যে মাপের সুড়ঙ্গ ব্যবহার করা হয় এটি তার থেকেও বড়। কিন্তু উড়োজাহাজ বা গাড়ির উপর পরীক্ষা নিরীক্ষার জন্য যে ধরনের সুড়ঙ্গ নির্মাণ করা হয় সেগুলি এটির থেকে 2 বা 3 গুণ বড় হয়। আমাদের এই সুড়ঙ্গপথে হাওয়া ভরা হয় 2000 অশ্বশক্তির ইলেকট্রিক মোটর দিয়ে, আর যে ফ্যানটি ব্যবহার করা হয় তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের B-29 বম্বারে ব্যবহার করা হয়েছিল। পার্থক্য হচ্ছে এই যে এই টানেল বা সুড়ঙ্গটিতে ফাইবার গ্লাস ব্যবহার করা হয়েছে পৃষ্ঠতলের বা সারফেস এরিয়া বাড়ানোর জন্য। এই ধরনের টানেল বা সুড়ঙ্গে প্রবল হাওয়ার ফলে সৃষ্ট যে ক্ষয়ক্ষতি হয় তা মডেল করার জন্য কম্পিউটারের সাহায্য নেওয়া হয়েছিল।
The other important new product that's being issued this year by NOAA is our storm surge forecasts, where there's modeling that projects the height of the waves that are blown inland.
ভূগর্ভস্থ সুড়ঙ্গপথটির কার্যনির্বাহী নির্দেশক জুয়েল বার্লো আরও জানাচ্ছেন যে NOAA অথবা ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন সংস্থা এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে। NOAA কম্পিউটারের সাহায্যে কিছু মডেল বা ছাঁচ তৈরি করেছেন যা সমুদ্রের ঢেউয়ের তীব্রতা ও উচ্চতা মাপতে সাহায্য করবে। এই বিশাল ঢেউগুলি বেলাভূমি ও নিকটস্থ জনপদে আছড়ে পড়ে এবং মানুষ ও সম্পত্তির প্রভূধ ক্ষতি করে। যদিও তিনি বলেন যে এই সুড়ঙ্গের ভিতরে তীব্র হাওয়া অনুভব করাটাও এই পরীক্ষার একটা অংশ হিসেবে গণ্য করা যেতে পারে।
Having experienced the winds in the wind tunnel, it gives me a real tangible experience of the power of these hurricanes, these natural phenomena that I study in terms of just
ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক উইলিয়াম মুলেন জানাচ্ছেন যে এই সুড়ঙ্গের ভিতরে হাওয়ার তীব্রতা অনুভব করার পর যে অভিজ্ঞতাটা আমি সঞ্চয় করেছি তা আমাকে এই প্রাকৃতিক বিপর্যয়ের উপলব্ধি করতে শিখিয়েছে। অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে আমি পদার্থবিদ্যা ও কম্পিউটারের সাহায্যে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের মডেল তৈরি করতে সক্ষম হয়েছি।
মিলার আরও জানিয়েছেন যে ঝড়ের পূর্বাভাসের বৈজ্ঞানিক প্রক্রিয়াটি দিনে দিনে আরও উন্নত হচ্ছে, আর সাধারণ মানুষকে বেশি বেশি করে এই ঘূর্ণিঝড়ের অনিশ্চয়তা কাটানোর জন্য সাহায্য করছে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
ইরানের কর্তৃপক্ষ গুপ্তচর বৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের আরও একজন নাগরিককে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। ইরানের বিচার বিভাগীয় দপ্তরের মুখপাত্র গোলাম হুসেন মোহসিনি ইজেহি 16 জুলাই তার কারাদণ্ডের কথা ঘোষণা করেন। ইরানের বিচার বিভাগীয় সংবাদ মাধ্যম মিজান পরবর্তীতে শি ওয়ে ওয়াং নামক আমেরিকান নাগরিককে শনাক্ত করে। প্রিন্সটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ছাত্র ওয়াং এর জন্ম বেইজিংয়ে। প্রিন্সটন ইউনিভার্সিটির কর্তৃপক্ষ জানিয়েছে যে মিস্টার ওয়াং তার ডক্টরেট ডিগ্রির জন্য ইরানের পূর্বতন কাজার সভ্যতার উপর গবেষণা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন এবং কয়েক মাস আগে তাকে গ্রেফতার করা হয়। ইরানে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের নাগরিক ও অন্যান্য বিদেশি নাগরিকদের বিচার ও সাজা প্রদান অব্যাহত রয়েছে এবং এই প্রবণতা এখন অত্যন্ত ভয়ঙ্কর। 2015 সালে ইরান ইউরোপীয় ইউনিয়ন ও P5+1 দেশগুলি সর্বসম্মতভাবে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অ্যাকশনের মাধ্যমে পরমাণু চুক্তি স্বাক্ষরের পর এমন আশা জেগেছিল যে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল একজন সদস্য হিসেবে আবির্ভূত হবে। তা না করে ইরান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অন্যান্য বিদেশি নাগরিকদের গ্রেফতার ও কারাদণ্ড প্রদানসহ ঘৃণ্য সব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া অব্যাহত রেখেছে। 2016 সালে ইরানি আমেরিকান ব্যবসায়ী সিয়ামাক নামাজিকে গুপ্তচর বৃত্তির দায়ে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার ইরানি আমেরিকান 80 বছর বয়সী পিতা মিস্টার বাকের, যিনি তার ছেলের গ্রেফতারের পর তার সাহায্যার্থী ইরান সফর করেন, কর্তৃপক্ষ তাঁকেও একই অপরাধে 10 বছরের কারাদণ্ড প্রদান করে।
ইরানের বেআইনি তৎপরতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ইরানি ব্রিটিশ নাগরিক নাজানিন জাগারি র্যাডক্লিফ, যিনি থমসন রয়টার্সের দাতব্য বিভাগে কর্মরত ছিলেন। তাঁকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ফ্রি অ্যান্ড ওপেন ইন্টারনেটের প্রবক্তা লেবাননের নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নিজার জাক্কাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এসব নাগরিক ও অন্যান্য বিদেশি নাগরিকরা নিরাপরাধ বলে দ্ব্যর্থহীনভাবে তার প্রতিবাদ জানিয়েছেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেন, কোনো দেশের তরফে রাজনৈতিক বন্দীদের আটক করে রাখা হবে অন্যতম জঘন্য মানবাধিকার লঙ্ঘন। তিনি বলেন, যেসব দেশ এমন ধরনের আচরণে লিপ্ত হয় বিশ্বে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। যুক্তরাষ্ট্র সরকার ইরান সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অন্যান্য বিদেশি নাগরিক সহ ইরানে অন্যায়ভাবে আটককৃত সকল ব্যক্তিদের মুক্তি এবং তাদের পরিবার পরিজনের সঙ্গে মিলিত হতে অনুমতি দিতে অনুরোধ জানাচ্ছে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর। লন্ডনে লর্ডসের মাঠে অনুষ্ঠিত মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ড ভারতকে 9 রানে পরাজিত করেছে। ইংল্যান্ড 50 ওভারে 228 রান করেছিল। ভারত জবাবে 48 ওভার 4 বলে 219 রানে অল আউট হয়ে যায়। বিশ্বকাপে ভারতের উত্থান নিয়ে এবারে একটি সাক্ষাৎকার। এবারের আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে ভারত যে চমৎকার পারফরম্যান্স উপহার দিল সেটি নিয়ে এখন আমি কথা বলছি ক্রীড়া সাংবাদিক শ্যামসুন্দর ঘোষের সাথে। তিনি কলকাতা থেকে আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে শ্রোতা বন্ধুদের।
ভারতে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় আমরা জানি, এবং পুরুষদের ক্রিকেট তো নিঃসন্দেহে বহুকাল ধরে জনপ্রিয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মেয়েদের ক্রিকেটেও ভারত অনেক এগিয়ে এসছে। এই উত্থানটি কিভাবে ঘটল?
এই উত্থানের মূল কারণ বলবো, এর আগেও ভারতীয় মহিলারা একবার বিশ্বকাপ ফাইনালে উঠেছিল 2005-এ, কিন্তু সেবার কিছু সুবিধে করতে পারেনি, অস্ট্রেলিয়ার কাছে দারুণভাবে পরাজিত হয়েছিল। তখন কিন্তু উইমেন্স ফেডারেশন ক্রিকেট বডি একটা ছিল, তারাই অর্গানাইজ করত। পরবর্তী ক্ষেত্রে আইসিসি নিয়ম করে দিল যে প্রত্যেক দেশ যারা ক্রিকেট খেলে তাদের মহিলা ক্রিকেটকে তাদের আন্ডারে আনতে হবে, সেই দেশের ক্রিকেট বোর্ডের আন্ডারে। সেই জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আন্ডারে 2006 থেকে মহিলা ক্রিকেট এসে যাওয়ার পর অনেক ফেসিলিটি দিতে আরম্ভ করেছে এবং এত সুযোগ সুবিধে পাচ্ছে যে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলবার। আর সেই খেলার সুবাদে এবারে ভারতের বড় সাফল্য, গ্রুপ লিগে ইংল্যান্ডকে হারিয়েছে, সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন এবং 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে পরাজিত করেছে, এবং সেই পর ফাইনালেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় খেলোয়াড়েরা ভালোই খেলছেন। বিশেষ করে হারমিত কাউরের কথা বলবো, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার মতন দুর্ধর্ষ শক্তিশালী দলের বিরুদ্ধে 171 অপরাজিত রান করেছেন, যেটা সেটা উইমেন্স ওয়ার্ল্ড কাপে সেরা ইনিংস হিসেবে অভিহিত করছে সব ক্রীড়া সাংবাদিকরা। এবং সবচেয়ে বড় কথা যে মানসিক দিক দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট অনেকটাই এগিয়ে গিয়েছে, এবং আমার বিশ্বাস 1983 বিশ্বকাপে কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথম যখন সাফল্য লাভ করল, তার আগে ভারত 75 এবং 79 সুবিধে করতে পারেনি, কিন্তু 83 বিশ্বকাপ জেতার পর ক্রিকেট দারুণ জনপ্রিয়তা লাভ করলো এবং এই উপমহাদেশও করলো, যার ফল আমরা পেলাম ভারতের পাশাপাশি পাকিস্তান শ্রীলঙ্কাও বিশ্বকাপ জিতেছে, এবং এবারে বাংলাদেশও দারুণ ওয়ার্ল্ড কাপে ছেলেদের ক্রিকেটে দারুণ খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাই আর এবারের মহিলা সাফল্যের পাশাপাশি আমি এটাও বলবো, আগামী দিনে আমি অবাক হব না নেক্সট 4 ইয়ার্স এর মধ্যে যদি উপমহাদেশে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা এই ভারতীয় মহিলা ক্রিকেটারের মতন এগিয়ে যায়।
এবং সেটা কিন্তু ইতোমধ্যেই আমরা লক্ষ্যও করছি। বাংলাদেশের কথা তো বলতেই পারি যে বাংলাদেশের মেয়েরা কিন্তু ক্রিকেটে এখন অনেক বেশি উৎসাহ নিয়ে খেলছে এবং মিডিয়া তাদেরকে বড় রকমের কাভারেজ দিচ্ছে বাংলাদেশ মেয়েদের ক্রিকেটে, এমনকি মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসছে ভারতের পাশাপাশি।
আপনি যেটা বলছেন তার কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বলতে সানিয়া মির্জা, তারপরে আপনার অলিম্পিকে যারা মেডেল পেল তারা সব পেয়েছে ইন্ডিভিজুয়ালি মেয়েরা, কিন্তু টিম গেম হিসেবে এইবারে মেয়েরা যা ক্রিকেট খেললো, বিশেষ করে ভারতের ছেলেরা, টপ ফর্মে থাকা ভারতীয় ক্রিকেটাররা শ্রীলঙ্কার কাছে হেরেছে গ্রুপ ম্যাচে, পাকিস্তানের কাছে ফাইনালে যেভাবে হারলো, আত্মসমর্পণ করলো, তার পাশাপাশি মহিলা ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়রা যে ক্রীড়া দক্ষতা তুলে ধরেছে তাতে আজ ভারতের সব টিভি চ্যানেল এবং মিডিয়াতে শুধু একটা না একাধিক স্টোরি ছাপা হচ্ছে। এটা একটা কিন্তু বড় ভালো লক্ষণ যে খেলাটা মেয়েদের ক্রিকেটকেও জনপ্রিয় করার জন্য মিডিয়াও এগিয়ে এসেছে।
আমরা সম্প্রতি দেখেছি যে ভারতে শুধু ক্রিকেট নয়, ভারতে খেলাধুলার অন্যান্য ক্ষেত্রগুলোতেও মেয়েরা কিন্তু আগের চেয়ে এগিয়ে আসছে এবং এটা একটা সামাজিক।
অলিম্পিকে দীপা কর্মকার জিমন্যাস্টিক ভারতে কোথায় হয় কেউ জানতো না, কিন্তু দীপা কর্মকারের পারফরমেন্স অলিম্পিকে ফোর্থ হয়েছে জিমন্যাস্টিকে, তাতে সারা ভারতে একটা আলোড়ন ফেলে দিয়েছে।
এবং সে তো অলিম্পিকে যে অসাধারণ পারফরমেন্সটা দেখালো সে কিন্তু অলিম্পিকে স্বর্ণপদকও পেয়ে যেতে পারতো হয়তো।
হ্যাঁ, পেয়ে যেতে পারতো, ফোর্থ হয়েছে, লাকি। সেরকম যেরকম এক সময় ভারতে পিটি উষা যে অ্যাথলেটিকে সুনাম কুড়িয়েছিল, তখন ইন্ডিভিজুয়াল গেম টিম গেম হিসেবে ভারতের মহিলা ক্রিকেট এইটা যে করলো এবারে যে পারফরমেন্স, বিশেষ করে ভারতীয় মহিলা ক্রিকেটাররা ফাইনালও ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ ভালোই খেলছে, সেই পরিস্থিতিতে আমি বলবো ভারতীয় ক্রীড়াক্ষেত্রে নারী শক্তির একটা বিরাট উত্থান হলো।
এখানে উল্লেখ করা যায় যে সম্প্রতি ভারতে একটি চলচ্চিত্র যেটির নাম হচ্ছে দঙ্গল, সেখানেও আমরা দেখলাম যে মেয়েদেরকে কিভাবে পারিবারিকভাবে উৎসাহিত করা সম্ভব।
ঠিকই বলেছেন, দঙ্গল বইটা দারুণ জনপ্রিয়তা লাভ করেছে এবং কিভাবে উঠতে হয় সেটাও দেখিয়েছে। আজকে সারা ভারতবর্ষ এই মহিলা ক্রিকেট নিয়ে যে উন্মাদনা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে, সব লোকই দেখবেন টিভিতে সবচেয়ে বেশি দর্শক দেখেছে, টিভিতে ভিউয়ার্স হিসেবে যদি বলা হয় ইংল্যান্ড এবং ইন্ডিয়ার ফাইনাল, তার কারণ এই হারমিত কাউর যে ক্রিকেট দেখিয়েছে সেটা দেখে লোকে দারুণ উৎসাহিত বোধ করেছে।
শ্যামসুন্দর ঘোষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শাহাদাত হোসেন সবুজ।
আফগানিস্তানের মধ্য অঞ্চলে প্রচণ্ড লড়াই চলছে। তালেবানরা দুটি প্রধান জেলা শহর দখল করেছে এবং তারা সরকারি চৌকি এবং এর আশেপাশে হামলা চালাচ্ছে। সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ছড়িয়ে পড়া ব্যাপক নিষ্ঠুরতম লড়াইয়ের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠক ডেকেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান সৌদি আরব সফর করছেন। দুদিনের এই সফরে তিনি আঙ্কারার মিত্র কাতারের সাথে তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মধ্যে উত্তেজনা নিরসনের উদ্যোগ নেবেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের পুলিশ জানিয়েছে ওয়ালমার্টের পার্কিং লটে থাকা একটি ট্রাক্টরের পেছন থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সান অ্যান্টোনিওর দমকল বিভাগের প্রধান চার্লস হুড বলেছেন শিশুসহ কমপক্ষে ২৮ জনকে ওই ট্রাকের পেছন থেকে বের করা হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন মাইকেল ডুবেন্সকে। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.